السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. حضرت مسیح موعود علیہ السلام
ایک بار دوار درشن برنا کرتے گیے بولیں جے ایک شیشو جکھن کھدائے بیکول ہوئے دودھر جنو چیتکارو آہاجاری کرے تکھن مائر ستونے شبے کے دودھ نیمے آسے بچہ دوار نامو جانے نا کنتو تار چیتکار প্রশ্ন হলো দুধকে কীভাবে টেনে আনে। প্রায়শ দেখা গেছে যে মায়েরা স্তনে দুধের উপস্থিতি অনুভবও করেন না, কিন্তু বাচ্চার চিৎকার দুধকে টেনে আনে। তিনি বলছেন যে তাহলে প্রশ্ন দাঁড়ায় যে খোদার দরবারে যখন আমাদের চিৎকার নেবে দিতে হবে তা কি কিছুই টেনে আনতে পারে না? তিনি বলছেন যে আসে আর সব কিছুই আসে, কিন্তু যাদের দৃষ্টি অন্ধ, যারা জ্ঞানী এবং দার্শনিক সেজে বসেছে তারা দেখে না। তিনি বলছেন মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, সেই সম্পর্ক মানুষ যদি মাথায় রেখে দোয়ার দর্শন নিয়ে প্রণিধান করে তাহলে বিষয়টি খুবই সহজ মনে হয়। খোদার আমরা আমাদের প্রতি অনেক বড় কৃপা যে আমাদের ছোট বড় বেশিরভাগ এ কথা বোঝে যে যদি আকুল হয়ে আকুতি মিনতির সাথে বিনয়ের সাথে খোদার দরবারে মানুষ ঝুঁকে আর দোয়া করা হয় তাহলে খোদা দোয়া গ্রহণ করেন। অনেক সময় দোয়া গৃহীত হওয়ার কবুল হওয়ার এমন ঘটনাবলী ঘটে থাকে যা ও আহমদীদেরকেও আশ্চর্যান্বিত করে। আমাকে এমন মানুষ লেখেও যে কোনো কোনো সময় চতুর্দিক থেকে নৈরাশ্য দেখা যায়। এমন নৈরাশ্যকর পরিস্থিতিতে আমরা যখন আল্লাহ তালার দরবারে সেজদামানত হই, খোদা তালা কৃপা করেন যে আমাদের ইমানের ইমানকে দৃঢ়তর করেছে বা ইমানকে দৃঢ়তা দিয়েছে। এমন কতক ঘটনা বিভিন্ন রিপোর্টে আসে, এখন আমি আপনাদের সামনে তা উপস্থাপন করব। কাদিয়ানের নাজের সাহেব তাবলীগ বা নাজের দাওয়াতে ইলাল্লাহ লিখছেন, হুশিয়ারপুর জেলার আমির জানিয়েছেন কয়েক বছর পূর্বে তাদের গ্রাম ক্রীড়া ছলোয়ালে অনাবৃষ্টির কারণে গ্রামবাসীরা খুবই চিন্তিত ছিল, এমনকি কূপের পানিও নিচের স্তরে নেমে যায়। এখানকার হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী মোয়াল্লেমকে দোয়ার অনুরোধ করে। পূর্ব পাঞ্জাবে মৌলবীকে মোয়াল্লেমকে মিয়াজি বলা হয়। তাদের বিশ্বাস ছিল যে আহমদি মোয়াল্লেমকে যদি দোয়ার জন্য বলি তাহলে অবশ্যই বৃষ্টি হবে। যাই হোক, আমাদের মোয়াল্লেম প্রথমে তাদেরকে ইসলামী দোয়ার রীতি শিক্ষা দেন, এরপর খোদার বিভিন্ন বৈশিষ্ট্যাবলীর কথা বলেন এবং এরপর দোয়া করান। আল্লাহ তাআলা আহমদিয়া মুসলিম জামাতের এই মোয়াল্লেমের দোয়া গ্রহণ করেন, কবুলিয়তের মর্যাদা দেন। এর ফলে দুই তিন ঘন্টার ভেতর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন আর তিনি যে দোয়া গ্রহণ করে থাকেন, কবুল করে থাকেন, তার স্বাক্ষর রাখেন। এই ঘটনার আল্লাহ তাআলার ফজলে পুরো গ্রামে ভালো প্রভাব পড়ে। গ্রামবাসীরা পরিষ্কারভাবে একথা বলতে বাধ্য হয় যে আহমদীদের দোয়ার ফলশ্রুতিতে বৃষ্টি হয়েছে। অনুরূপভাবে ফিজি দ্বীপপুঞ্জের আমির সাহেব বলছেন যে তওয়ালুর সফরের উদ্দেশ্যে যাত্রা করার পূর্বে তওয়ালুর মোবাল্লিক সাহেব বলেন যে ফিজির কাছে এটি একটি ছোট দ্বীপ, দীর্ঘকাল থেকে এখানে বৃষ্টি হয়নি আর বৃষ্টির উপরেই পানির জন্য তাদের নির্ভর করতে হয়। সফরে যাত্রার পূর্বে তিনি আমাকেও লিখেছেন, হুজুর বলছেন দোয়ার জন্য যেটি লিখেছেন যে দোয়া করুন যেন বৃষ্টি হয়। তিনি বলেন আমরা যখন তওয়ালু পৌঁছি স্থানীয় মানুষ অনেক বেশি দুশ্চিন্তা ব্যক্ত করে যে পানি শুকিয়ে যাচ্ছে। তিনি বলেন আমি সেদিন রাতেই এশার নামাজে ঘোষণা করি যে নামাজের শেষ সেজদায় আমরা বৃষ্টির জন্য দোয়া করব। সন্ধ্যায় সেখানে পৌঁছেন তিনি। আল্লাহ তাআলা এই দোয়া গ্রহণ করেন আর রাতের বেলা খোদা তাআলার রহমত বাড়ি হয়, রহমত বাড়ি বর্ষিত হয়। এরপর তিন চারবার বৃষ্টি নামে, অথচ আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুসারে তারা এই পূর্বাভাস দিয়েছিল যে আবহাওয়া শুষ্ক থাকবে, অর্থাৎ বৃষ্টি হবে না। তিনি বলেন এরপর আমরা যেখানেই যাই মানুষ একথা স্বীকার করে যে আপনাদের বা আপনার আগমনে এখানে বৃষ্টি হয়েছে। ক্যাথলিক গির্জার বিশপ এবং পণপতি গোত্রের এক বড় চিফ ওই কথা স্বীকার করেন যে এটি শুধু খোদার কৃপা আর জামাত এবং খলিফায়ে ওয়াক্তের দোয়া যে এইভাবে অসাধারণ পরিস্থিতিতে এখানে বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি শুধু আহমদীদের জন্যই ইমান বৃদ্ধির কারণ হয়নি, বরং আহমদীদের জন্য হযরত মসীহ মওউদের সত্যতার নিদর্শন প্রমাণিত হয়। কোনো কোনো স্থানে বৃষ্টি হওয়া ঐশী সমর্থন এবং দোয়া গৃহীত হওয়ার নিদর্শন প্রমাণিত, কোনো জায়গায় বৃষ্টি বন্ধ হওয়া দোয়া গৃহীত হওয়ার নিদর্শন হিসেবে কাজ করে। অমুসলিমরা ইসলাম গ্রহণ করুক বা না করুক, কিন্তু এই কথা তারা অবশ্যই স্বীকার করে যে ইসলামের খোদা দোয়া গ্রহণকারী এবং শ্রবণকারী খোদা। গিনেবেসাও আফ্রিকারই একটি দেশ, সেখানকার মোয়াল্লেমের নাম হলো আবদুল্লাহ সাহেব। তিনি বলছেন যে আমরা সেনচাম কামচাতে তবলিগের উদ্দেশ্যে পৌঁছি, মানুষকে সমবেত করে তাদের জামাতে আহমদিয়ার বার্তা পৌঁছাই। তাদের যখন তবলিগ করা হচ্ছিল তখনই প্রবল বেগে বৃষ্টি আরম্ভ হয়। বৃষ্টির শব্দে শ্রোতা পর্যন্ত আমার আওয়াজ পৌঁছিল না, এমন মনে হচ্ছিল যে মানুষ উঠে চলে যাবে। মানুষ কিছুটা চিন্তিত ছিল যাওয়ার বিষয়ে। তিনি বলেন তখন আমি দোয়া করি যে হে আল্লাহ, বৃষ্টিও তোমার আর যেই বাণী বা বার্তা নিয়ে আমি এসেছি তাও তোমার, কিন্তু বৃষ্টির কারণে এরা তোমার এই বাণী শুনতে পারবে না বা শুনছে না, তাদের চলে যাওয়ার উপক্রম হচ্ছে। দোয়া করতে না করতেই আল্লাহ তাআলা বৃষ্টিকে থামিয়ে দেন। সেখানে উপস্থিত প্রায় 150 জনকে তবলিগ করা হয়। তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ, তবলিগের পর উপস্থিত সকলেই বয়াত করার সৌভাগ্য লাভ করে। এই জায়গায় অর্থাৎ যেখানে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করার পর বৃষ্টি বন্ধ হওয়া আমাদের মোয়াল্লামের ইমানকে দৃঢ় করেছে, সেখানে তাদেরকেও দোয়া গ্রহণকারী খোদাকে দেখিয়েছে বা খোদাকে তাদের সামনে উপস্থাপন করেছে। মানুষ প্রশ্ন করে যে খোদাকে কীভাবে দেখা যায়। খোদা তাআলা এভাবে নিজের পবিত্র শক্তি প্রদর্শনের মাধ্যমে সামনে আসেন বা খোদাকে দেখা যায়। যারা বৃষ্টির কারণে উঠে যাওয়ার প্রয়াস পাচ্ছিল তারা এই ঐশী কৃপা দেখে শুধু বসেই থাকেনি, বরং আহমদীয় তথা প্রকৃত ইসলাম গ্রহণ করেছে। একইভাবে বান্দন্দর মোবাল্লেক হাফেজ মুজাম্মেল সাহেব বলছেন, আমি স্থানীয় মোয়াল্লেম এবং দুজন খোদ্দামকে নিয়ে এক গ্রামের সফরে যাত্রা করে পথিমধ্যে প্রবল বৃষ্টি আরম্ভ হয়ে যায়। সামনে যাওয়া অসম্ভব মনে হচ্ছিল, কারণ রাস্তা ছিল কাঁচা এবং খুবই পিচ্ছিল। আমরা এক জায়গায় যাত্রা বিরতি দিই এবং সেখানে দোয়া করি যে হে আল্লাহ, তোমার মসির বাণী পৌঁছাতে যাচ্ছে, তুমি কৃপা করো যেন পথের সকল প্রতিবন্ধকতা দূর হয়ে যায়। সেখানে পূর্বেই সংবাদ দেয়া হয়েছিল, মানুষ সমবেত ছিল, আল্লাহ তাৎক্ষণিকভাবে আমাদের দোয়া গ্রহণ করেন। বৃষ্টি নিমেষেই থেমে যায়। বাধ্যত মনে হচ্ছিল যে বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত বর্ষিত হতে থাকবে, কিন্তু খোদা কৃপা করেন আর অনুষ্ঠান আর পরিকল্পনা অনুসারে যথাসময়ে গ্রামে পৌঁছে তাবলিগি এবং তরবিয়তি অনুষ্ঠান মালার আমরা অনুষ্ঠানের আমরা ব্যবস্থা নেই। দোয়ার মাধ্যমে বৃষ্টি বন্ধ হওয়ার প্রেক্ষাপটে সুইজারল্যান্ডের মোবাল্লেগ ওয়াহাব তৈয়েব সাহেব বলছেন, জামাত লেখবেল অঞ্চলে মসজিদ নির্মাণের জন্য জায়গা বা জমি ক্রয় করে, সেখানে শান্তির প্রতীক হিসেবে এক চারা গাছ রোপণের পরিকল্পনা হাতে নেওয়া হয়, যাতে ও আহমদীয় অতিথিদেরও আমন্ত্রণ জানানো হয়। যেদিন চারা রোপণের পরিকল্পনা ছিল সেদিন আবহাওয়ার পূর্বাভাস অনুসারে প্রবল বৃষ্টি হওয়ার ছিল। অনুষ্ঠানের সকল কার্যক্রম যেহেতু ঘরের বাইরে হওয়ার ছিল, আউটডোর ছিল, তাই তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। আর এ প্রেক্ষাপটে তিনি আমাকেও লিখেছেন আর বেশ কয়েকবার পত্র আসে তার। তিনি লেখেন যে অনুষ্ঠানের দিন সেখানে যখন যান প্রবল বৃষ্টি আরম্ভ হয়, বাধ্যত বৃষ্টি বন্ধ হওয়ার কোনো লক্ষণ ছিল না, কিন্তু দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা কৃপা করেছেন, অনুগ্রহ করেছেন। অনুষ্ঠান শুরু হওয়ার তখন 1 ঘন্টা বাকি ছিল, বৃষ্টি সম্পূর্ণভাবে থেমে যায় আর সূর্য বেরিয়ে আসে, সূর্য উদিত হয়। অনুষ্ঠানের সময় স্থানীয় কাউন্সিলের প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন। প্রথমে তিনি আশ্চর্য হয়ে এটি বলেন যে আপনারা কি নিজেদের অনুষ্ঠানের জন্য আবহাওয়াকেও কি অর্ডার দিয়ে রেখেছেন। তিনি তখন তাকে বলা হয় যে আমরা দোয়া করি, আমরা খলিফায়ে ওয়াক্তকেও দোয়ার জন্য লিখেছি। আমাদের পুরো আশা ছিল যে আল্লাহ তাআলা কৃপা করবেন, অনুগ্রহ করবেন আর এভাবে এই অনুষ্ঠান সফল হবে। স্থানীয় পত্রপত্রিকাও এই সংবাদ ছাপে আর এর মাধ্যমে অনেক মানুষ জামাত সম্পর্কে অবহিত হয়। নিঃসন্দেহে আমরা আবহাওয়াকে কোনো নির্দেশ দেই না আর দেওয়া সম্ভবও নয়, কিন্তু সেই খোদার দরবারে অবশ্যই আমরা বিনত হই। আবহাওয়া যার নির্দেশের অধীনস্থ আর তিনি স্বীয় পবিত্র শক্তির এবং কুদরতের সাক্ষর রাখেন। আবহাওয়া থেকে বেরিয়ে দোয়া গৃহীত হওয়ার আরও কত ঘটনা আছে যা উপস্থাপন করছে। আমাদের পবিত্র খোদা শুধু মৌসুমের খোদা নন, বরং তিনি সর্বশক্তিমান আর সকল প্রকার দোয়া শ্রবণকারী গ্রহণকারী খোদা। তার অগণিত গুণবাচক নাম রয়েছে। তিনি স্বীয় গুণাবলীর জলবা ঘটিয়ে থাকেন, বিকাশ ঘটিয়ে থাকেন। বেনিন থেকে জামাতের মোয়াল্লেম মতিন সাহেব বলছেন, মাত্র কয়েকদিনের কথা, এক নতুন বয়াতকারী বন্ধু আসেন এবং বলেন যে মুরব্বী সাহেব আমাদের বাসায় আসুন। তিনি বলেন যে আমার স্ত্রীর অবস্থা খুবই শোচনীয়। তিনি বলেন যে আমি আমার স্ত্রীকে নিয়ে তার ঘরে চলে যাই। বিষয়টি ছিল তার স্ত্রীর সন্তান প্রসব সংক্রান্ত, এক মহিলার প্রয়োজন ছিল আর সময় খুবই সন্নিকটে ছিল, আর প্রবল জ্বরে আক্রান্ত ছিলেন সে ভদ্র মহিলা। প্রবল জ্বরের কারণে জরায়ু সংকুচিত হয়ে যায় এবং বাচ্চার প্রসব হচ্ছিল না। তিনি বলেন গত দুবারও এমনই হয়েছে, যখন হয়তো সন্তানের প্রাণ রক্ষা পাওয়া সম্ভব ছিল বা মায়ের অভয় বা মাকে রক্ষা করার চেষ্টায় সন্তান হারাতে হয়েছে, আর এটি তৃতীয়বার এমন হচ্ছে। জামাতের মোয়াল্লেম বলেন, এমন পরিস্থিতিতে আমরা ঔষধের পাশাপাশি দোয়াও করে থাকি আর আমাদের ইমামকেও দোয়ার জন্য লিখে থাকে, কিন্তু এখন এখানে এতটা সময় নেই। দোয়ার বাহ্যিক যে রীতি আছে সে রীতি অবলম্বন করব, লেখার সময় নেই, চলো আমরা নিজেরাই দোয়া করি। তিনি বলছেন যে আমি আল্লাহ তাআলার পবিত্র বিভিন্ন নামের দোহাই দিয়ে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে দোয়া আরম্ভ করি, আর দোয়া শেষ করার পর সূরা ফাতিহা পরে পানিতে ফু দিই আর মহিলাকে পান করাই। আর এভাবে দু তিনবার আমি করেছি, পানিতে ফু দিয়ে মহিলাকে পান করানোর জন্য পাঠাই। তৃতীয়বার স্বামী আনন্দের সাথে হাসি মুখে ফিরে আসেন এবং বলেন, আল্লাহ তাআলা আমার স্ত্রীকেও রক্ষা করেছেন আর ছেলেও দিয়েছেন, আর এই নতুন বয়াতকারীর ইমান খোদা তাআলার কৃপায় খোদার পবিত্র সত্তায় আরও দৃঢ় হয় এবং দোয়ার বিষয়ে তার ইমান দৃঢ়তা লাভ করে। তখন থেকে ইনি নিজেও রীতিমতো মনোযোগ সহকারে বিনয়ের সাথে আর আকুতি মিনতির সাথে দোয়া করা আরম্ভ করেন। আরেকজন অসুস্থ বা রুগ্ন ব্যক্তির কথা উল্লেখ করে কেনিয়ার আমির সাহেব লিখছেন, সেখানকার একটি জামাতের প্রেসিডেন্ট সাহেব খুবই অসুস্থ ছিলেন। তার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে দুটো হাসপাতাল থেকে আমাকে নৈরাশ্যকর সংবাদ শোনানো হয়েছে, আমার অবস্থা এখন খুবই শোচনীয়, যে কোনো সময় আপনি খারাপ সংবাদ শুনতে পারেন। তার চামড়ার রং সম্পূর্ণভাবে বদলে যায়, শরীর সম্পূর্ণ ঠান্ডা এবং প্রাণহীন মনে হতো। তাকে আমরা আশ্বস্ত করি যে মনোবল হারাবেন না, নিজেও দোয়া করুন। মোয়াল্লেম সাহেব বলছেন যে আমি হুজুর বলছেন যে এরপর আমাকেও লিখেছেন এখানে। তিনি মোয়াল্লেম সাহেব বলছেন যে এক সপ্তাহের মাথায় আমি যখন পুনরায় জামাতে নামাজের জুমা পড়াতে যাই, আমি দেখি তার অবস্থা পূর্বের চেয়ে অনেক ভালো। আর কিছুদিন পর এখান থেকে আমার উত্তরও তার কাছে পৌঁছে তার হস্তগত হয় এবং আমি লিখেছি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূর্ণ আরোগ্য দান করবেন। লিখছেন যে আল্লাহ তাআলার ফজলে তার স্বাস্থ্য ক্রমশ ভালোর দিকে যেতে থাকে, আর কিছুদিন পর সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করেন এবং নিজের কাজকর্ম করছেন এখন। তো দোয়ার কল্যাণে আল্লাহ তাআলার কৃপায় তিনি একটা নতুন জীবন লাভ করেছেন আর এটি তার ইমানকে বৃদ্ধি করেছে। এরপর ভারতের কর্ণাটক থেকে সেখানকার জেলা আমির লিখছেন যে সেখানকার এক জামাতের প্রেসিডেন্ট লিখছেন যে তার ব্রেইন টিউমার ছিল, হাসপাতালে ভর্তি হন। ডাক্তাররা বলেছে তার চিকিৎসা সম্ভব নয়, অপারেশনের সময় তিনি মারাও যেতে পারেন। তিনি তাৎক্ষণিকভাবে আমাকেও দোয়ার জন্য লিখেছেন এখানে, আমারও উত্তরও তিনি পেয়েছেন যে আল্লাহ তাআলা আরোগ্য দান করুন। তিনি বলছেন এক মাস পর ডাক্তাররা পুনরায় তার তাকে পরীক্ষা করেন, তারা দেখে আশ্চর্য হয়ে যান, ব্রেন টিউমারের নাম চিহ্ন নেই, এটি শুধু খোদার কৃপা ছিল। আর দোয়ার ফলশ্রুতিতে হোসেন সাহেব পুরোপুরি আরোগ্য লাভ করেন। আরেকজন রোগী সম্পর্কে বেলজিয়ামের মোবাল্লেগ হাফেজ সেকান্দর সাহেব লিখছেন যে এক আহমদি বন্ধু দাউদ সাহেব অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি হন, তার লিভার, কিডনি এবং ফুসফুস কাজ ছেড়ে দেয়। হাসপাতালেই তিনি হৃদরোগে আক্রান্ত হন, ভেন্টিলেটরে তাকে রেখে দেওয়া হয়। কিছুক্ষণ পর ডাক্তারেরা নৈরাশ্যকর সংবাদ শোনায়, এমনকি তার পরিবার জামাতের কাছে অনুরোধ করে জানাজা ইত্যাদির প্রস্তুতিতে সাহায্য করা হোক। হাফেজ সাহেব বলছেন যে তিনি আমাকে হুজুর বলছেন, আমাকেও লিখেছেন, নিজেও জামাতকে বলেছেন দোয়ার জন্য। পরের দিন জামাতের প্রতিনিধি দল সদর আনসারুল্লাহ সেক্রেটারি তাবলিগ এবং তিনি নিজে তাকে দেখতে যান। ডাক্তার বলে যে এক নিদর্শন প্রকাশ পেয়েছে, যে ওষুধ আমরা পূর্বে তাকে দিচ্ছিলাম এবং যা তার শরীর গ্রহণ করছিল না, একই ওষুধ এখন কাজ করছে। আর আল্লাহ তালার ফজলে তার স্বাস্থ্য পূর্বের চেয়ে ভালোর দিকে। আমরা ডাক্তারকে বললাম যে এই নিদর্শন দোয়ার ফলশ্রুতিতে প্রকাশ পেয়েছে, আল্লাহ তালা তাকে এরপর নতুন জীবন দান করেন। দোয়া গৃহীত হওয়ার বা দোয়া কবুল হওয়ার আরও কিছু বিবিধ ঘটনা রয়েছে যা মানুষের জন্য জামাত এবং খেলাফতের সাথে সম্পর্ক, জামাতের সত্যতা এবং খোদার সত্তায় ইমানের দৃঢ়তার কারণ হয়, ইমানের দৃঢ়তার কারণ হয়। মোস্তফা সাহেব সৌদি আরবে বসবাসকারী, তিনি বলছেন যে আপনার কাছে দোয়ার অনুরোধ করেছিলাম যে দোয়া করুন অমুক শহরে যেন আমার বদলি হয় আর এভাবে যেন আমি পরিবারের সাথে থাকতে পারি, কিন্তু বাধ্য তো এটি অসম্ভব ছিল হওয়া, কিন্তু দোয়ার মাধ্যমে এমন এক নিদর্শন ঘটেছে যে এর ফলে বদলির এক ধারা সূচিত হয়েছে। 33 নম্বর থেকে 1 নম্বরে আমি পৌঁছে গেছি, অর্থাৎ এখন বদলি হতেই আমাকে সুযোগ দেওয়া হবে, এভাবে পরিবারের সাথে বসবাস করা আমার জন্য সম্ভব হবে। আর এটি আমার জন্য নিদর্শন থেকে কম নয়, সবাই নিজেদের অবস্থা সম্পর্কে ভালোভাবে অবহিত। বাধ্যত অনেক সময় কোনো ঘটনা খুবই সামান্য মনে হয়, কিন্তু যার সাথে সেই ঘটনা ঘটে সে বুঝে যে কেমন অসম্ভব বিষয় ঘটে গেছে আল্লাহ তাআলার কৃপায় এবং দোয়ার ফলশ্রুতিতে। তানজানিয়ার বুরুগুরু অঞ্চলের মোয়াল্লেম লতিফ সাহেব একটি ঘটনা লিখছেন, তিনি বলছেন যে কেউ আমাদের একটি জামাতের মসজিদের সোলার সিস্টেমের ব্যাটারি চুরিয়ে নিয়ে যায়। পরের দিন বন্ধুরা যখন তা অবগত হন, তারা সিদ্ধান্ত করেন যে পুলিশে রিপোর্ট করার চেয়ে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি সেটি ভালো হবে, কিছুই হবে না, পুলিশ নোট করবে, কিছু হবে না, বিষয় সেখানে থেকে যাবে, তাই ভালো হবে আমরা দোয়া করি, আল্লাহর দরবারে বিনত হই, তার কাছে চাই আর দোয়া করব যে যেই এই ব্যাটারি চুরি করেছে তাকে যেন স্বয়ং আল্লাহ তাআলা শাস্তি দেন আর আমাদের ব্যাটারি যেন সে আমাদের ফেরত দেয়। চুরির কথা শুনে কত গ্যার আহমদিরাও সমবেত হয়। সংবাদের ফলে গ্রামে ছড়িয়ে পড়ে যে আহমদিরা দোয়া করেছে যে যেই ব্যাটারি চুরি করেছে আল্লাহ তাআলা তাকে ধৃত করুন এবং শাস্তি দিন। গ্যার আহমদি বন্ধুরা এখন বলাবলি আরম্ভ করেছে যে আহমদিদের দোয়া গৃহীত হয় চোর অবশ্যই ধরা পড়বে। কেননা এর জন্য এখন পলায়নের আর কোনো রাস্তা নেই। তিনি লিখছেন যে একদিন অতিবাহিত না হতে যেই চুরি করেছিল সে প্রত্যুষে চুপিসারে ব্যাটারি জামাতের প্রেসিডেন্টের ঘরের সামনে রেখে চলে যায়। এভাবে তিনি বলছেন যে আল্লাহ তাআলা আহমদিদের দোয়া গ্রহণ করেন। আর গায়ের আহমদি বন্ধুদের ইমান দোয়াতে আরও দৃঢ় হয় যে এরা সত্যিই নেক মানুষ এবং সত্য মানুষ। যাই হোক, এর ফলে এটি বোঝা গেছে যে সেখানকার চোরদের ভেতরও খোদাভীতি রয়েছে আর খোদার নামে তারা ভয় পেয়েছে, কিন্তু পাকিস্তানের মোল্লার হৃদয় সম্পূর্ণভাবে খোদার ভীতিশূন্য। আল্লাহর নির্দেশকে আল্লাহ তাআলার নাম নিয়ে তার নির্দেশের তারা অন্যথা করে, আর এরাই জাতিকে বিশৃঙ্খলা বিভ্রান্তির মুখে ঠেলে দিয়েছে। আল্লাহ তাআলা জাতির প্রতি করুণা করুন, আর এইসব অত্যাচারীদের হাত থেকে জাতিকে অচিরেই নিষ্কৃতি দিন। একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে গিনি কোনাকরির মুবাল্লিগ ইনচার্জ সাহেব লিখছেন যে একজন নিষ্ঠাবান নতুন বয়াতকারী যুবক সুলেমান সাহেব বাসনা ব্যক্ত করেন যে তিনি জীবন উৎসর্গ করতে চান জামাতের সেবার জন্য। আমরা তাকে সেরা লিওনের জামে আহমদিয়া ভর্তি হওয়ার পরামর্শ দিয়ে তিনি সানন্দে তা গ্রহণ করেন, প্রস্তুতি আরম্ভ হয়ে যায়। তার পিতামাতা যারা আহমদে ছিলেন না তাদেরকে মিশন হাউসে ডাকি মতামত নেয়ার জন্য, তারা বাধ্যত আনন্দিত হয় আর পুরো তথ্য নিয়ে বলে যে দুদিন পর ফিরে আসব। ফিরে গিয়ে তারা মৌলভির সাথে পরামর্শ করে, মৌলভি তাদেরকে বিভ্রান্ত করে আর আমাদের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করায় যে জামাতে আহমদিয়া অমুসলিম এবং উগ্রপন্থী জামাত, আর এই ছেলেকে বিভ্রান্ত করছে এবং ছেলেকে উগ্রতা শেখাচ্ছে। আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হই, আমাকেও দোয়ার জন্য লিখেছেন তিনি। যাই হোক, আমি তাকে উত্তর দিয়েছি যে আল্লাহ তাআলা কৃপা করুন, দোয়া চেষ্টা এবং দোয়া অব্যাহত রাখুন। পুলিশ তদন্ত করে আর জামাতের পরিচিতি যখন পুলিশের সামনে তুলে ধরা হয়, লেফলেটি তাদের দেয়া হয়, আল্লাহ তাআলার কৃপায় পুলিশ কমিশনার শুধু কেসই খারিজ করেননি, বরং বলা আরম্ভ করেন যে আমার তো এদের বা আহমদীদের উপস্থাপিত ইসলাম বেশি সঠিক মনে হয়। আর পুলিশ কমিশনার বলেন, আমাকে আপনারা আরও তথ্য উপাত্ত সরবরাহ করুন, আমিও এই জামাতভুক্ত হতে চাই। আরেকটি ঘটনা, মালির মুবাল্লিগ মুস্তনসর সাহেব লিখছেন যে বছর জলসা সালানা মালির জন্য বন্ধুদেরকে জলসায় ব্যাপক হারে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করা হয়। যেখানে জলসা অনুষ্ঠিত হওয়ার ছিল সেই জায়গা অনেক দূরে অবস্থিত, প্রায় 400 কিলোমিটার দূরত্ব। সেখানকার মানুষ দরিদ্র, 10,000 ফ্রাঙ্কের অতিরিক্ত ভাড়া লাগে এই দূরত্ব অতিক্রমের জন্য। দরিদ্র মানুষের জন্য এত টাকা একত্রিত করা কঠিন, পুরো পরিবার যাওয়া তো দূরের কথা। এক সদস্যের নাম হলো ইয়াহিয়া সাহেব, তিনি নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করেন, বড় কষ্ট করে সারা বছর এক ব্যক্তির যাতায়াতের ভাড়া একত্রিত করেন। তিনি বলেন, গত বছর আমি গিয়েছিলাম, এবছর ভাড়া এক ব্যক্তিরই একত্রিত হয়েছে, আমার স্ত্রীকে আমি জলসায় পাঠাবো। মুরব্বী সাহেব তাকে বলেন, আপনার নিয়ত এবং ইচ্ছা খুবই উত্তম, আপনি নিজেও জলসায় যোগদানের পরিকল্পনা হাতে নিন আর এর জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন এমন মাছ ধরার আপনাকে তৌফিক দেন নদী থেকে, যার ফলে আপনার নিজেরও ভাড়া এসে যেতে পারে। সে যেদিন সকালবেলা জলসার জন্য সেখান থেকে কাফেলা যাত্রা করার কথা ছিল, রাত 8টা বাজে মিশন হাউসে আসেন তিনি। তার হাতে অনেক বড় একটি মাছ ছিল, ওজন ছিল 1200। তিনি বলেন যে সকালে নদীতে জাল ফেলার সময় যখন যাচ্ছিলাম, দোয়া করি যে কাল কাফেলা যাত্রা করবে আমার কাছে ভাড়া নেই, হে আল্লাহ আমার সাহায্য করো যেন আমি জলসায় যোগদান করতে পারি, আমার ইচ্ছা পবিত্র। আসরের সময় যখন জাল বের করি বা জাল বাইরে টেনে যখন কিনারায় আসি, এক ব্যক্তি 18,000 ফ্রাঙ্ক সিপাহে তা ক্রয় করে, আমি সেই ব্যক্তির কাছ থেকে অনুমতি নেই আপনাকে মাছটি দেখানোর জন্য। এই মাছ বিক্রির টাকায় আমার ভাড়াও উঠে যায় আর আমরা স্বামী স্ত্রী উভয়ই যথা যোগদান করতে পারি, আর অতিরিক্ত পয়সা সাশ্রয় হয়। খোদা তাআলা কিভাবে দোয়া গ্রহণ করার মাধ্যমে আহমদীদের ইমানের দৃঢ়তা এবং খেলাফতের উপর বিশ্বাস দৃঢ় করেন, এ সম্পর্কে নিজের একটি ঘটনা লিখতে গিয়ে, মালির এক ব্যক্তি ইদ্রিস তারাবলে সাহেব বলছেন, 2008 সনে আমি যখন ঘানার সফর করি, 2008 সনে জলসায় যোগদান করেছিলাম খেলাফত জুবলির জলসায়, তখন এ ব্যক্তিও জলসায় যোগদান করেছিলেন। আমার মুরগির ব্যবসা ছিল, মুরগি রেখে গানা চলে যাই আমি, আমারও বর্তমানে আমার সব মুরগি মরে যায়। যে ব্যক্তির কাছ থেকে পয়সা নিয়ে এই ব্যবসা করছিলাম, সে যখন জানতে পারে যে আমি আহমদি, আহমদের জলসায় যোগদান করেছি আর সব মুরগি মারা গেছে, তার বিরোধিতায় সে আরও অন্ধ হয়ে যায়। আমার ফিরে আসার পর সংবাদ পাঠায় যে এক সপ্তাহের ভিতর আমার 150,000 ফ্রাঙ্ক সিফা ফেরত দাও। আমি যার পণ্যায় দুশ্চিন্তিত হই, আমার কাছে টাকা নেই, এই বিরোধী আমাকে অসম্মান অপমানিত করবে। তিনি বলেন সারা রাত আমি অনেক দোয়া করি যে হে আল্লাহ আমার কোনো ব্যবস্থা করো। আমি খলিফার ভালোবাসায় জলসায় যোগদানের জন্য গিয়েছিলাম। ইনি বলেন যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে এক ট্রাক থেকে কিছু শস্য দানা পড়ে গেছে, আমি সেইগুলো সমবেত করছি। একটি বিশেষ জায়গায় দেখানো হয়েছে ট্রাক থেকে শস্য দানা পড়ে রয়েছে, সেগুলো সমবেত করছি। সকালবেলা যে জায়গায় স্বপ্নে দেখেছিলাম সেখানে যাই, সেখানে ট্রাক ছিল না কিন্তু কিছু শস্য দানা পড়েছিল যা আমি সমবেত করছিলাম, একত্রিত করছিলাম। হঠাৎ করে কালো রঙের একটি প্লাস্টিকের খাম দেখি, এটি খুলি, এতে 180,000 ফ্রাঙ্ক সিপা ছিল। আমি সেই এলাকার লোকদের জিজ্ঞেস করি, বলা হয়েছিল যে এখানে রাতে একটা ট্রাক দাঁড়িয়েছিল যা এখন সেনেগালের দিকে চলে গেছে। আমি বললাম যে এখান থেকে আমি টাকা পেয়েছি, যদি কারো হয়ে থাকে সেই টাকা সে প্রমাণ সাপেক্ষে ফেরত নিতে পারে। যাই হোক, ঋণদাতা আসে এবং অভদ্র আচরণ করে, সন্ধ্যাবেলা আবার ঋণ ফেরত চাইতে আসে। আমি তাকে বললাম ধৈর্য ধরো, আমি তোমাকে ঋণ ফেরত দিচ্ছি, আল্লাহ তালা আমার ব্যবস্থা করে দিয়েছেন। আমি তার সেই টাকা তাকে ফেরত দেই। তিনি বলছেন বেশ কয়েক বছর হয়ে গেছে, এই টাকার মালিক হওয়ার দাবি কেউ করেনি, সেখানে কেউ আসেনি টাকা নিতে। একইভাবে জার্মানি থেকে জামাতের মোবাল্লেক হাফিজুল্লাহ ভারওয়ানা সাহেব বলছেন, লেবাননের অধিবাসী একজন নতুন বয়াতকারী এহসান সাহেব, জার্মানিতে আমার সাথে তার সাক্ষাৎ হয়। সাক্ষাতে তিনি আমাকে তার অ্যাসাইলামের বরাতে সমস্যাবলীর কথা বলেন। পুলিশ তাকে বলেছিল যে কোনো সময় তাকে ফেরত পাঠানো হবে, কিন্তু খোদা তালা নিদর্শন দেখিয়েছেন, তার ইমান অসাধারণভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও পুলিশের ধারণা অনুসারে বাহ্যত কোনো রাজনৈতিক আশ্রয় পাবে না, তাকে ফিরে যেতে হবে। 3 বছরের জন্য তিনি রাজনৈতিক আশ্রয় পান, তিনি এখন খুবই আনন্দিত। সবাইকে তিনি বলে বেড়ান যে দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ তালা এই নিদর্শন দেখিয়েছেন। আহমদীদের দোয়া গৃহীত আর এমন দৃশ্য বলে খোদা তালা দেখিয়ে থাকেন, যার ফলে তাদেরকে এই কথা মানতে বাধ্য করেন যে ইসলামের খোদা, দোয়া গ্রহণকারী খোদা। ক্যানাডা থেকে মির্জা আফজল সাহেব লিখছেন, একটি আন্তর্ধর্মীয় কনফারেন্সে ভ্যাঙ্কুভারের পশ্চিমের এক শহরে যান, একটা ফোন বুথ থেকে এক শিখকে ফোন করেন যে আমরা এখানে ইন্টারফেইথ আন্তর্ধর্মীয় সম্মেলন করতে চাই, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। তিনি হাসি মুখে তাকে ঘরে স্বাগত জানান, খাবার খাওয়ান, ঘরে জোহর আসর নামাজ পড়ার অনুমতি দেন। তিনি সম্মেলনে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। আমরা যখন বের হচ্ছিলাম, তিনি একান্ত বিনয়ের সাথে বলেন যে তার ছেলের 3 কন্যা রয়েছে, দোয়া করুন আল্লাহ যেন তাকে পুত্র দেন। তিনি বলেন ঠিক আছে, আমরা হাত উঠিয়ে সেখানে দোয়া করি আর তাদেরকে বলি যে আমরা আমাদের খলিফাকেও দোয়ার জন্য লিখব। আর আল্লাহ তাআলার কৃপায় 1.5 বছর পর ফোন এসেছে। আনন্দের সাথে তিনি জানান যে আল্লাহ তাআলা তাকে পৌত্র দিয়েছেন। এ ছিল দোয়া গৃহীত হওয়ার সংক্রান্ত কয়েকটি ঘটনা। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে প্রাকৃতিক নিয়মে দোয়া গৃহীত হওয়ার নজির বা দৃষ্টান্ত রয়েছে, যেভাবে প্রথম দিকে শিশুর চিৎকারে মাতৃস্তনে দুগ্ধ নেমে আসার উদাহরণ দেয়া হয়েছে, এটি প্রকৃতির নিয়মই। তিনি বলছেন, একই প্রকৃতির নিয়মের অধীনে সকল যুগে আল্লাহতালা জীবন্ত নমুনা বা আদর্শ প্রেরণ করে থাকেন। দোয়া গৃহীত হওয়ার জীবন্ত নমুনার বা দৃষ্টান্তের অংশ হতে চাও তাহলে কিছু আবশ্যকীয় কথা পূর্ণ করা আবশ্যক। কেননা অনেক মানুষ বলে যে দোয়া করেছি গৃহীত হয়নি, এর জন্য কিছু শর্ত রয়েছে। দোয়ার আবশ্যকীয় অনুষঙ্গগুলোর প্রধান বিষয় হলো সৎকর্ম এবং সৎ বিশ্বাস। যে বিশ্বাসকে সংশোধন করে না আর সৎকর্মবান নেক কাজ করে না, কর্মের মানকে উন্নত করে না কিন্তু দোয়া করে শুধু, এমন ব্যক্তি আল্লাহর পরীক্ষা নেয়। তাই বিশ্বাসগত দিক থেকে যেখানে ঈমান দৃঢ় করা উচিত, সেখানে ব্যবহারিক অবস্থাকেও আল্লাহর সন্তোষের অধীনস্থ এবং তার নির্দেশের অধীনস্থ করতে হবে। এটি হতে পারে না যে আল্লাহর নির্দেশ অনুসারে পাঁচবার নামাজ পড়ব না, মানুষের মৌলিক প্রাপ্য দেব না, আর সমস্যা কবলিত হলে তখন আল্লাহর কথা মনে পড়ে, মানুষের প্রাপ্য অধিকার প্রদানের কথা মনে পড়ে। এর পূর্বে নিজেদের অবস্থার সংশোধন করা, বিশ্বাসজনিত অবস্থা বা কেবল বিশ্বাসগত অবস্থার উন্নয়নের ফলেই কাজ সাধিত হয় না। যতক্ষণ পর্যন্ত সৎকর্ম বা নেক কর্ম না করবে, আর নেক কর্ম হলো বা সৎকর্ম হলো আল্লাহর প্রাপ্য দেয়া আর তার সৃষ্টির প্রাপ্য অধিকার প্রদান করা। অতএব এটি যদি হয় তাহলে খোদাতালা দোয়া গ্রহণ করেন, দোয়া কবুল করেন। আল্লাহতালা আমাদের সবাইকে তার নির্দেশ অনুসারে নিজেদের জীবনকে সাজানোর তৌফিক দেন, ইবাদত এবং দোয়ার যে দায়িত্ব আমাদের উপর বর্তায় তা সবসময় পালনের তৌফিক দিন। নামাজের পর আমি দুই ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। প্রথম জানাজা হলো শ্রদ্ধেয় নেমতুল্লাহ চৌধুরী নেমতুল্লাহ সাহি সাহেবের, যিনি জীবন উৎসর্গ করেছিলেন অবসরোত্তর, বরং তারও পূর্বে সাধারণ জীবনে আহমদিয়া পাকিস্তানের নাজেম জায়েদা ছিলেন। 15 জানুয়ারি ক্যানাডায় তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশে হযরত হোসাইন বিবি সাহেবা, হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের মাতা হোসাইন বিবি সাহেবের মাধ্যমে এসেছে। তিনি স্বপ্নের ভিত্তিতে কাদিয়ান গিয়ে বয়াত করেন। হোসাইন বিবি সাহেবার স্বামী হযরত নাসরুল্লাহ সাহেবের ছোট ভাই গোলাম আহমদ সাহেব ও কাদিয়ানে হযরত মসিহে মওউদের হাতে বয়াত করেন। চৌধুরী নেমতুল্লাহ সাহেবের দাদা ছিলেন তিনি। চৌধুরী সাহেব জামাতের খেদমত করার সৌভাগ্য লাভ করেছেন। হায়দরাবাদ জেলার আমির ছিলেন, হায়দরাবাদ জেলার নাজেম আনসারুল্লাহ এবং খুদাবুল আহমদের কায়েদও ছিলেন। সাধারণ জামান আহমদিয়া রাবোয়ার নাজেম জায়েদাদও ছিলেন। আর শৈশব রীতিমতো তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন না, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বিষয়ে সচেষ্ট থাকেন, রীতিমতো বাজামান নামাজ পড়তেন। আবহাওয়ার চরম ভাবাপন্ন আবহাওয়া, শীত হোক বা গরম, তার সকল পরিচয় তার চেষ্টা মসজিদে পৌঁছে বা জামাত নামাজের থাকত। দোয়ায় তার দৃঢ় বিশ্বাস ছিল, খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল। জলসা সালানায় যোগদান করাকে অসাধারণ গুরুত্ব দিতেন। খেলাফতের পূর্বে একবার হযরত খলিফাতুল মসজিদ রাবে রহমুল্লাহ হায়দরাবাদের সফরে ছিলেন। পথিমধ্যে চৌধুরী সাহেবের ঘর আসত, সেখানে যান, কিছুক্ষণ অবস্থান করেন। চৌধুরী সাহেব বাসায় ছিলেন না, তার স্ত্রীকে বলেন যে চৌধুরী সাহেবকে বলবেন যে এখন ধর্মসেবা করুন। অথচ তিনি জামাতি দৃষ্টিকোণ থেকে এক ওহদাদার হিসাবে খেদমত করছিলেনই, কিন্তু ওয়াকফ হিসাবে খেদমতের কথা হচ্ছিল, এই সংবাদ পাওয়ার পর চৌধুরী সাহেব যে অনুসরণ করার পত্র লেখেন, সবসময় কর্মীদের পূর্বে অফিসে পৌঁছার চেষ্টা করতেন, খুবই ধৈর্যশীল এবং কৃতজ্ঞ মানুষ ছিলেন, অন্যদের কষ্টের বিষয়ে খুবই সংবেদনশীল ছিলেন, নিজের উপর ছিল পূর্ণ নিয়ন্ত্রণ, খুবই ধীমা এবং ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলেন, সামান্য রোগ ব্যাধি বা কষ্টের কথা কখনো কাউকে বলেননি। চাকরি জীবনে অনেক বড় অঙ্কের বেতন পেতেন, তা সত্ত্বেও কখনো নিজের জন্য অতিরিক্ত খরচ করতেন না বা পয়সা দেখাতেন না, খুবই সততা বিশ্বস্ততার সাথে কাজ করেছেন। এই কারণে বেশিরভাগ কাজ তিনি টেক্সটাইল মিলেই করেছেন, টেক্সটাইল মিলের যে সমস্ত মালিক ছিল তাদের তার উপর দৃঢ় বিশ্বাস ছিল, তার সততার কারণে তার ছেলে যখন ফয়সলাবাদে টেক্সটাইল বিভাগে কাজ আরম্ভ করে, অনেক মিলের মালিকেরা বলে যে আপনার সাথে আমরা ব্যবসা করব, কোনো গ্যারান্টি বা কোনো জামানতের প্রয়োজন নেই, এই গ্যারান্টি বা এই জামানতে যথেষ্ট যে তুমি বা তোমরা চৌধুরী সাহেবের পুত্র। টেক্সটাইল জগতে তার বড় নাম ছিল, সন্তান সন্ততিকে সবসময় খলিফা ভক্তে পত্র লেখার নসিহত করতেন, শোক সন্তপ্ত পরিবারে তিনি 3 কন্যা এবং 2 পুত্র স্মৃতিচিহ্ন রেখে গেছেন, আল্লাহর ফজলে মুসি ছিলেন। তার এক আত্মীয় লিখছেন যে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব তার দাদা চৌধুরী তার চৌধুরী সাহেবের অর্থাৎ চৌধুরী নেমতুল্লাহ সাহেবের পিতা এনায়তুল্লাহ সাহেব চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের চাচাতো ভাই ছিলেন। তিনি একবার জানতে পারেন যে চৌধুরী নেমতুল্লাহ সাহেবের সাথে তার পিতা খুবই অসন্তুষ্ট, চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব তাকে পত্র লেখেন যে আমি পাকিস্তানে থাকা অবস্থায় জানতে পেরেছি যে নেমতুল্লাহর প্রতি কোনো কারণে আপনি অসন্তুষ্ট। তিনি লেখেন আমি জানি না কেন আপনি অসন্তুষ্ট বা ক্রোধান্বিত, কিন্তু আমি আপনাকে এটি বলবো, যতদিন স্নেহের নেমতুল্লাহ ইংল্যান্ডে ছিলেন, এখানে তিনি পড়ালেখার জন্য এসেছিলেন, যখন হিসেবে এখানে ছিলেন, আমি যখনই ইংল্যান্ড গিয়েছি সে আমার সাথে সাক্ষাৎ করে, অসুস্থতার সময় সে যখন সুইজারল্যান্ডে ছিল সেখানেও সাক্ষাৎ হয়। চৌধুরী সাহেব বলেন যে আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমি স্নেহভাজনকে সকল অর্থে অনুগত বিনয়ী উন্নত অধিকারী এবং মুখলেস মোমেন্ট পেয়েছি, তার উন্নত চরিত্র এবং তার ভদ্রতার দৃষ্টিকোণ থেকে পিতা হিসাবে যথাযথভাবে আপনি গর্ব করতে পারেন, যতদিন সে বাইরে ছিল খুবই নেক ছিল, আমি তার প্রতি খুবই সন্তুষ্ট ছিলাম, আমি অবিরত তার জন্য দোয়া করি, সবসময় তার জন্য দোয়া করি, এখনও স্বপ্ন মাঝে তার জন্য দোয়া করে থাকি। আমি পূর্ণ সততার ভিত্তিতে এটি বলতে পারি যে আমাদের 3 আত্মীয় যারা এই সময় ইংল্যান্ডে ছিল আর শিক্ষার্জন করছিল, তাদের মাঝে স্নেহের নেমতুল্লাহ নেক এবং ভদ্র প্রকৃতির, তাদের মাঝে সবচেয়ে বেশি নেক এবং ভদ্র প্রকৃতির। তার অফিসের অর্থাৎ জায়দাদ বিভাগের মুখতার লিখছেন যে কখনো বড় কর্মকর্তার হওয়ার দাপট দেখাতেন না, বরং খুবই স্নেহশীল পেয়েছি, পরম পর্যায়ের বিনয় ছিল, দরবেশ প্রকৃতির মানুষ ছিলেন, জাগতিক দৃষ্টিকোণে খুবই সফল এবং বড় বড় পদে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও পরম মানে পর্যায়ের বিনয় ছিল তার মাঝে, কর্মকর্তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে খুবই শালীন এবং সম্মানজনক ব্যবহার করতেন, কর্মকর্তা বয়সে তার চেয়ে ছোট হলেও সুগভীর সম্মান করতেন। তিনি লিখেছেন আর একান্ত সঠিক লিখেছেন যে তার জীবন উৎসর্গ করার আবেদন যখন গৃহীত হয় এরপর নিঃসত্তাকে সম্পূর্ণভাবে তিনি পদপিষ্ট করেন, আমিত্বের কোনো দিক তার মাঝে দেখা যেত না, প্রায় সময় অফিসে যখনই তার কাছে আসতাম তাকে জিক্রে এলাহিতে রত পেতাম, খোদার স্মরণে মগ্ন পেতাম। যেখানে জামাতের ব্যবস্থাপনার প্রশ্ন আসত সকল সম্পর্ক এবং আত্মীয়তাকে এক পাশে রেখে দিতেন। এমনিতে আত্মীয়তার প্রতি গভীর শ্রদ্ধাশীলও ছিলেন। একবার কোনো আহমদি জামাতের জায়গা জবরদখল করে আর মানুষকে এ ধারণা দেওয়া শুরু করে, জরি সাহেবের সাথে আমার আত্মীয়তা রয়েছে, কেউ যেন আমাকে কিছু না বলে। জরি সাহেব যখন জানতে পারেন, তিনি কঠোর হন সেই ব্যক্তির প্রতি। তিনি বলেন, এমন কঠোরতা পূর্বে কারো প্রতি প্রদর্শন করেননি, অথচ আরও অনেক অবৈধ জবরদখলকারী রয়েছে, যতটা তিনি তার আত্মীয়ের প্রতি কঠোরতা প্রদর্শন করেছেন। তিনি বলছেন, জরি সাহেব আমাকে বলে যে আমি সারা জীবনে কখনো আমার স্ত্রীর সাথে ঝগড়া করিনি। খেলাফতের উল্লেখ হলে, খেলাফতের কথা আসলে তার চোখে এক প্রকার ঔজ্জ্বল্য দেখা যেত। একবার এক জায়গায় তার ছেলের বিয়ে হয় কোনো জায়গায়। তিনি কোনোভাবে জানতে পারেন যে খলিফাতুল মসীহ রাবের সেই বিয়ে পছন্দ নয়। তিনি ছেলেকে ডেকে বলেন যে আমি তোমাকে একথা বলবো না যে বিয়ে ভেঙে ফেলো, জোর জবরদস্তি করতে পারবো না, কিন্তু এটি বলতে পারি যে খলিফাতুল মসীহ রাবের যেহেতু এটি পছন্দ নয়, তাই আমি এই বিয়েতে যাব না। তখন ছেলে নিজেই এই সম্পর্ক ছিন্ন করে আলাদা মরমের পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকেও তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা হল শেখপুরার কেরতুর জাফরুল্লাহ খান সাহেবের। 9 জানুয়ারিতে তিনি ইন্তেকাল করেন। আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জন্মগত আহমদি ছিলেন তিনি। তার পিতা চৌধুরী আলাদিদা সাহেব 1928 সনে আহমদিয়ত গ্রহণ করেছিলেন। তার গ্রাম কেরতু শেখপুরার জামাতের প্রেসিডেন্ট হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। রীতিমতো তাহাজ্জুদ পড়তেন, 5 বেলার নামাজ রীতিমতো বা জামাত পড়তেন, রীতিমতো খুতবা শুনতেন, রীতিমতো চাঁদা দিতেন। প্রকৃতিগতভাবে সরল ছিলেন, সন্তানের তরবিয়তের ক্ষেত্রে একটু সূক্ষ্ম দিক সামনে রাখতেন। শোক সন্তপ্ত পরিবারে 3 পুত্র 3 কন্যা স্মৃতিচিহ্ন রেখে গেছেন। তার ছেলে সাজেদ মাহমুদ বট্টু সাহেব জামাতের মুরব্বী, আজকাল জামে আহমদিয়া ইন্টারন্যাশনাল গানায় শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। জামাতি দায়িত্বের কারণে পিতার ইন্তেকালে পাকিস্তান যেতে পারেননি। আল্লাহ তাআলা তাকে ধৈর্য এবং মনোবল দান করুন। ইনি বলছেন যে শৈশবে আমাদের পিতা আমাদের তরবিয়তের প্রতি যত্নবান ছিলেন, সবসময় আমাকে সাথে মসজিদে নিয়ে যেতেন। কোনো মেহমান আসলে সানন্দে আমার পরিচয় দিতেন, জামিয়াকে ওয়াক আমি জীবন উৎসর্গ করছি একে জামিয়া পাঠাবো। এর প্রভাব যা পড়েছে আমার উপরে তা হলো আমার হৃদয়ে কখনো অন্য কোনো পড়ালেখার কথাই আসেনি, সবসময় হৃদয় পটে মানুষ পটেই থাকতো যে আমাকে জামিয়া যেতে হবে। আল্লাহ তালা তার পুণ্য তার সন্তান সন্ততির মাঝে প্রতিষ্ঠিত রাখুন, চলমান রাখুন। যেই প্রেরণা এবং যে চেতনা সমৃদ্ধ হয়ে পুত্রকে উৎসর্গ করেছিলেন, আল্লাহ তালা তার পুত্রকে সত্যিকার অর্থে ওয়াকফের চেতনা ও প্রেরণায় সমৃদ্ধ দায়িত্ব পালনের তৌফিক দিন। মরণ পদমর্যাদা উন্নীত করুন, মাগফিরাত এবং দয়া করুন, তার প্রতি মাগফিরাত করুন এবং সদয় হন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ